এবং তাতে বিভিন্ন রকমের আমোদপ্রমোদের ব্যবস্থা ছিল। চৈতন্য মহাপ্রভু সময়ে লেখাপড়ার যে গৌরব ছিল সেটা বর্ণনা করা হয়েছে। নব্য ন্যায়ের স্থান হল নবদ্বীপ, নৈয়ায়িক পণ্ডিতগণ পরস্পর তর্কযুদ্ধ করতেন, তর্কশাস্ত্রে উৎপত্তি লাভ করেও তারা কিন্তু পরস্পরে মিলেমিশে চলতে পারছিলেন না। গঙ্গা স্নান করতে গেছেন, সেখানেও গিয়ে তারা তর্কযুদ্ধ আরম্ভ করেছেন এবং তার পরিসমাপ্তি হচ্ছে গঙ্গা জলে স্নানে। পরস্পর পরস্পরকে অভিসম্পাত করছেন, পৈতে ছড়া ছড়ি করে অভিসম্পাত দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে পূর্বে দেশের ধর্মীয় অবস্থার যেটা বর্ণনা করেছেন, অত্যন্ত রাজসিক তামসিক ভাবের উপাসনার কথা তখন দেখা যায়। কদাচিৎ কেউ কখনো গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করছেন, মরার মাথার খুলিতে মদ রেখে পান করছেন, পূজারী বলছেন আমি মায়ের প্রসাদ পাচ্ছি। আর অত্যন্ত তামসিক ভাব তখন দেখা যাচ্ছে ধর্মের না। চৈতন্য মহাপ্রভু এমন সময় আমাদের এই বাংলাদেশে নবদ্বীপ ধামে প্রধান মায়াপুরে যোগপীঠে অবতীর্ণ হন। জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শচী মায়ের কোলে আবির্ভূত হচ্ছেন তিনি। সাধারণ মানুষ তাকে মানুষ রূপেই দেখতে চান। কাল আপনাদের কাছে আমি কিছু কথা নিবেদন করেছি যে মানুষকে মানুষ বলাই ভালো, আর ভগবানের ভগবত্তা যথাযথভাবে স্বীকৃত হওয়াই ভালো। মানুষের যে দুঃখ দৈন্য, মানুষের যে অসম্পূর্ণ জ্ঞান ইত্যাদির কথা যেন আমরা ভগবত্তার ঘরে চাপিয়ে না দেই। আবার এই কথাও কালকে আলোচনার সুযোগ হয়েছে যে ভগবানকেও যেন মনুষ্য সামনে ঠেলে ফেলে না দেয়। ভগবান মানুষকে সৃষ্টি করেছিলেন তারই একটা আকারের মতো, একটা আকার দিয়ে। তার জন্য ভগবানকে মানুষ বলা চলবে না। কেন? আইনের কথা যেখানে সেখানে বলছেন গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ভগবান তার নিজের আকারের মতো করে আকারটা দিয়েছেন মানুষকে। এই কথা যদি সত্য হয় তাহলে ভগবানের ভগবত্তারই প্রাধান্য স্বীকৃত হচ্ছে। আকারটা যেটা দিয়েছেন মানুষকে সে আকারটা দেওয়া ভগবানেরই, কিন্তু সে আকারটা ভগবানের আকারের মতো। যদি বলা যায় ঠিক ভগবানের আকারের মতো দেননি আকার, না, ভগবান নিত্য শুদ্ধ সনাতন বস্তু, সচ্চিদানন্দ তত্ত্ব তিনি, সুতরাং তার বিগ্রহের মতো আকারটা মানুষকে ঠিক দেওয়া হয়নি, তার মতো দেওয়া হয়। সেই কথাই কৃষ্ণ বুঝাতে চেয়েছেন গীতার, আমি মানুষের মতো আকার নিয়ে এসেছি বলে সাধারণ মানুষ আমাকে সাধারণ মানুষই বলতে চায়। অর্জুন, এরা আমার তত্ত্ব জানে না, আমার প্রাকৃত দিব্য ভাব এরা জানে না, বোঝে না, যারা আমার জন্মকর্ম দিব্য প্রাকৃত এটা যারা জেনেছেন যথাযথভাবে তাদের পুনর্জন্ম হয় না। এই কথা কৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলছেন জগৎবাসীকে। তো ভগবান যে মানুষকে আকারটা দিলেন, সে আকারটা নরাকার পরব্রহ্মের আকার না, নরাকারের মতো একটা আকার। তাই এতে ভগবানের ভগবত্বের হানি হচ্ছে না, বরং ভগবানের যে স্নেহ মমতা আছে মানুষের উপর, মনুষ্য গোষ্ঠীর উপর, সেইটাই প্রমাণিত হয়। যেহেতু আকারটা মানুষের মতো ভগবানের, সুতরাং তাকে মানুষ বলা হোক, এই বিচারটা যুক্তিসঙ্গত নয়। আর্য ঋষিগণের যে বিচার সেটা দেখুন, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও, বাইবেলের মধ্যেও ওইভাবে লেখা আছে। ঠিক সেই কথাটা মুসলিম ধর্মেতেও আছে, কোরআন শরীফের মধ্যেও লেখা আছে। ইন্নাল্লাহা খালাকাহা মিন তুরাবিহি, খোদা তার নিজের আকারের মতো করে মানুষকে সৃষ্টি করলেন। এই কথাগুলো প্রমাণ করে কি ভগবানের ভগবত্তা, ঈশ্বরের ঈশিতা, সেইটাই প্রমাণ করছে। সেই প্রেমময় ভগবান কৃপা করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা নরাকার দিয়ে, কিন্তু মূল যে আকার সে একটা ভগবানের নিজস্ব আকার, অরিজিনালিটি ভগবানের, নরাকারে ভগবান নিজের স্বয়ং। সেই কথাই বেদে বেদান্ত উপনিষদে রয়েছে, জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজম শ্যাম সুন্দরম পরম ব্রহ্ম নরাকৃতি গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম, এসব লাইনগুলো রয়েছে। সুতরাং মানুষ অরিজিনাল আকারটা পায়নি, সে একটা ভগবানই তাকে দিয়েছেন একটা নরাকারের মতো। এই জন্য ভগবানকে মানুষ বলতে হবে এমন কোন বিচার আসা আমাদের উচিত না। সেই প্রেমময় ভগবান তিনি মানুষকে সব কিছু ক্ষমতা যোগ্যতা সহ অর্জন করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য বিচক্ষণতা সব কিছু তিনি দিয়েছেন, দিয়েছেন তাকে স্বাধীনতা, যাকে বর্ণনা করা হয়েছে রত্ন রূপে। সবকিছু যোগ্যতা ক্ষমতা অধিকার দিয়ে ভগবান বললেন এর অপব্যবহার করো না, এর সদ্ব্যবহার করবে, তাহলেই তুমি পুরস্কৃত হবে। আমার দেওয়া ক্ষমতা যদি অপব্যবহার করো তিরস্কৃত হবে, সাজা পাবে, আইন করে দেওয়া আছে। রীতিনীতি ভগবানের মুখোক্তি বাণী আইনে পরিণত হয়েছে। আইসিসির অধিকাংশ আইনগুলোই সব ঋষিগণের স্মৃতিশাস্ত্র থেকে নেওয়া। আমাদের দেশে ইন্ডিয়ান পেনাল কোডের যত আইন, অধিকাংশ আইনগুলোই রীতিনীতি, মনু অত্রি যজ্ঞবল্ক উষণা অঙ্গিরা জম আপস্তম্ভ সম্বর্ত কাত্যায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লেখিকা দক্ষ গৌতম শতাতক বৈশিষ্ট্য ইত্যাদি যে স্মৃতিশাস্ত্র রয়েছে তার থেকে এই আইনগুলো নেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের আইনগুলো ওই আইন থেকেই নেওয়া হয়েছে। অন্যান্য দেশেতেও সে ঋষিগণের আইনই বিশেষ করে নেওয়া হয়েছে, তাদের প্রয়োজনের তাগিদে কিছু কিছু আইনে মডিফিকেশন অ্যাডিশন অল্টারেশন হয়েছে। শাস্ত্র আলোচনা করলে দেখতে পাওয়া যাচ্ছে ঋষিনীতি নিয়ে যদি আমরা চলতে পারি আমাদের কল্যাণ। খাওয়া পড়া থাকা এটা তো আছেই আমাদের, এটা তো মনুষ্য ছাড়াও অন্যান্য গোষ্ঠীর মধ্যেও দেখা যাচ্ছে এই চিন্তা ভাবনা। ছাত্র সেই জন্যই বলছেন ধর্মহিতে তাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশু হিত সমানা, এই মানুষই দেবতা, আবার এই মানুষই অমানুষ, দৈত্য দানব দুটোই বলা হয়েছে। খারাপ ভাব প্রকাশ করতে গিয়ে ঋষিগণ বলছেন এই মানুষ পশু, কেবল পশু নয় পশ্চাধন, পশুরও জীবনে কিছু ডিসিপ্লিন আছে। যখন মানুষ সেইটুকুও নীতি আদর্শের মূল্যায়ন করতে চাচ্ছে না, তখন তার বিশেষণ দেওয়া হল পশ্চাধন। আবার এই মানুষই দেবতা, ঋষিনীতিকে বাদ দিয়ে আমরা আমাদের কোন সুষ্ঠু পরিচয় লাভ করতে পারছি না। চৈতন্য মহাপ্রভু সেই ঋষিনীতির সর্বোচ্চ বিচার এই জগতে দিতে এসেছেন। তিনি বাংলার সন্তান এইটাই আমরা সবাই জেনে নিয়েছি, কিন্তু যদি তার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড যদি আমরা বিচার করতে যাই, দেখব তিনি স্বয়ং ভগবান এই জগতে এসেছেন নরলীলা প্রকট করে। জগতের মাঝে মানব গোষ্ঠীর মধ্যে তিনি তার বক্তব্য বিষয় সুন্দরভাবে রাখবেন, বুঝাবেন, শিখাবেন। সেই জন্য অখিল লোকশিক্ষক ত্রিলোক গুরু রূপে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন, নিজের সাধনা নিজে বুঝাবার জন্য এসেছেন। বুঝতে পারছি না আমরা ভুল করছি, সেই ভুল ভাঙার জন্য চৈতন্য মহাপ্রভুর এ জগতে আবির্ভাব। তার আবির্ভাব সম্বন্ধে বহু অলৌকিক তথ্য বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে। তিনি স্বয়ং ভগবান, গৃহস্থের ঘরে আবির্ভূত হলেন তিনি, যে ভগবানের সাধারণ জন্ম মৃত্যু নাই, কর্ম কর্মফল ভোগ নাই, সেই অজ ভগবান তিনি জগতে আবির্ভূত হচ্ছেন। এটা হল অজের জন্মলীলা রহস্য, সাধারণ বুদ্ধিতে আমাদের মাথায় ঢোকে না। এটা বহু ব্যক্তির চিন্তাধারা উল্টো পাল্টা, যেহেতু মানুষের মতো আকার তিনি নিয়েছেন সুতরাং তিনি মানুষ, এই অঙ্ক কথা হচ্ছে ভুল বিচার। সেই প্রেমময় ভগবান স্বয়ং ভগবান তিনি চৈতন্য মূর্তিতে এসেছেন। প্রমাণ প্রমাণ কিছু আছে? আজকাল তো যাকে তাকেই অবতার বলে খাড়া করা হচ্ছে, যে কোনো লোকের ভিতরে একটু অলৌকিকত্ব দেখা যাচ্ছে তাকে ভগবান বলে প্রচার করা হচ্ছে, তাকে অবতার বলে প্রচার করা হচ্ছে। শাস্ত্র যদি আলোচনা করি আমরা কি দেখব, অবতার ভগবানের শাস্ত্রে বর্ণিত হয়েছে, ভগবানের ২৪ অবতারের কথা বর্ণনা আছে শাস্ত্রে। তার বাইরে কাকে আমরা অবতার বলে মেনে নিতে পারি না, পারব না, সেটা ডেফিনেট, সেটা নির্দিষ্ট ভাবে বর্ণিত হয়েছে। এবং সেই সেই অবতার কার ঘরে আসবেন, কাকে মাতা পিতা বলে স্বীকার করবেন, কি বস্তু পরিবেশন করবেন, তিনি কোন তথ্য পরিবেশন করবেন, সবকিছুই শাস্ত্রে বর্ণিত আছে। তাকে আমরা অবতার বলে মানি। সেই অবতারের বিভিন্ন ক্যাটেগরি আছে, কেউ হলেন লীলা অবতার, কেউ যুগাবতার, কেউ মন্যান্তর অবতার, এইরকম করে বিভিন্ন ক্যাটেগরি ভাগ করা হয়েছে। কিন্তু কোন জায়গায় এই কথা লেখা নেই, ইনকার্নেশন অফ ম্যান এই কথা কোথাও লেখা নেই, সব জায়গায় বর্ণনা আছে ইনকার্নেশন অফ গড নট অফ ম্যান। আজ কিন্তু সমস্ত দুনিয়া উল্টো পাল্টা চিন্তা করতে শিখেছে, তারা উল্টো পাল্টা কথাই বলছে, মানুষের ঘাড়ে অবতারত্ব চাপিয়ে নিতে ব্যস্ত হচ্ছে তারা। শাস্ত্রে কোথায় পাওয়া যায় এই কথাটা? চৈতন্য মহাপ্রভু এই কথাটাও বুঝাতে এসেছেন, বিশেষ করে তিনি স্বয়ং অবতারী তত্ত্ব। অবতারী কাকে বলে? সমস্ত অবতারের তিনি উপরওয়ালা, তিনি হলেন অবতারী কবি জয়দেব। তিনি এই ২৪ অবতার থেকে বেছে বেছে নিয়েছেন দশার অবতার স্তোত্রম রচনা করলেন। সেই ভগবান প্রথমে জলচর প্রাণী রূপে তাদের মধ্যে এসে আবির্ভূত হলেন, মৎস্যাবতার ভগবান, কুর্মাবতার ভগবান, বরাহাবতার ভগবান, নৃসিংহাবতার ভগবান, বামন অবতার ভগবান। কবি জয়দেব একটা বিষয়ে শিক্ষা দিয়েছেন এর ভিতরে, আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়ে ডেভেলপমেন্ট অফ থিজম, এই জিনিসটা কবি জয়দেব দশাবতারের মধ্যে শিক্ষা দিচ্ছেন। সেই ভগবান প্রথমে অ্যাকোয়াটিক অ্যানিমালের মধ্যে এসেছেন, জলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন উভচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন স্থলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন অর্ধেক মানুষ অর্ধেক পশু নৃহরি নৃসিংহ মূর্তিতে, তারপরে তিনি মানব মূর্তিতে এলেন কিন্তু অপূর্ণাঙ্গ বামন অবতার, তারপরে তিনি এসেছেন নীতি আদর্শ যেন ঠিক মানতে চাইছেন না, ক্ষত্রিয় রুধিরমায়ী জগদপগত পাপং শ্রমপয়সী পয়সী সমিত ভবতাপং কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। তারপরে দেখাচ্ছেন পরম নীতি পরায়ণ, জগৎকে নীতি কথা নীতি আদর্শের কথা শিক্ষা দিতে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্র রূপে, দাশরথী রাম রূপে এসেছেন। এইভাবে আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়টা কবি জয়দেব ব্যাখ্যা করেছেন। আমাদের সাধনার ক্ষেত্রেও এইরকম অবস্থাটাই এসেছে, সেটা বর্ণনা করেছেন শাস্ত্রে। ডারউইন সাহেবের থিওরি যা আলোচনা করছি আমরা আজ, এভলিউশন থিওরি, ফ্রম এপ টু ম্যান, ঋষিগণ তার ভিতরে কিছু ব্যাখ্যা রেখেছেন। ডারউইন সাহেব বলছেন যে মানুষ যখন হয়ে গেল তখন তার আর কোনো বিবর্তন নাই সেই মানুষের, কিন্তু ঋষিনীতি তা বলছেন না। স্বয়ং ভগবানের যে উপদেশ গীতা ভাগবত তার ভিতরে সে কথাটা পাওয়া যাচ্ছে না। এভলিউশন থিওরিতে মানুষ যে শ্রেষ্ঠ সৃষ্টি ভেদ করিয়েছেন সেটা স্বীকৃত হয়েছে, কিন্তু এই মানুষ আবার দেখা যাচ্ছে ডাইভার্সনে চলে যাচ্ছে। ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রে দেবতা হয়েছেন, দেবতাদের বলা হয়েছে অফিসার গ্রেড, দেব দেবীরা শাস্ত্রে বলা হচ্ছে সাহেব কর্মসচিবা, এরা কর্মসচিব, কর্মচারী কর্মচারিণী, এদেরও দেখা যাচ্ছে অধঃপতন। কোন দেবতা কিছু উল্টোপাল্টা করছেন, বেআইনি কাজ করছেন, তার সাসপেনশন অর্ডার, শাস্ত্রে বহুতর প্রমাণ রয়েছে। কোন ক্ষেত্রে চাকরি থেকে সম্পূর্ণভাবে তিনি বরখাস্ত হচ্ছেন, কোন ক্ষেত্রে আবার তাকে পুনরায় সংশোধন করে নেওয়া হচ্ছে, কথাগুলো আছে। শিক্ষা কি আমাদের? ঋষিগণ বলছেন যে যে অবস্থায় আছে উন্নত অবস্থায়, যদি ভগবানকে যদি অবহেলা করি, মূলনীতি মূল আদর্শকে যদি আমরা অবহেলা করি অবজ্ঞা করি তাহলে আমাদের ডাইভার্সন অনিবার্য। সেই ঘটনারই বহু উদাহরণ রয়েছে শাস্ত্রে। একজন রাজা তিনি দান করতে গিয়ে কিছু উল্টোপাল্টা করে ফেললেন, ক্রিকলাস ক্যাকলাসে জন্মগ্রহণ করলেন সেই ধার্মিক রাজা নৃগরাজ। একজন বিদ্যাধর সুদর্শন ভীষণ রূপগৌরব, বেটা ছেলের মধ্যে যারা দেবতা শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ রূপবান তাদের বলে বিদ্যাধর, ভীষণ অহংকার করছিলেন রূপগৌরব। অঙ্গিরাজত্র জাত ঋষিগণকে দেখে অবহেলা করেছিলেন অবজ্ঞা করেছিলেন, তার সাজা হল কি, তিনি ক্রূর সর্পকুলে অজগর হয়ে জন্মগ্রহণ করলেন। স্বয়ং দেবতাদের মধ্যে রয়েছেন দুই ছেলে নলকুবর মণিগ্রীব, কুবেরের ছেলে দুজন। এরা মদ খেয়ে মাতলামি করছিলেন। নারদ ঋষি দেখলেন তোমরা দেবতা হয়ে জন্মগ্রহণ করেছ, আর তোমাদের কোন নীতি আদর্শ সামনে রাখবার প্রয়োজন নেই। তোমাদের এইরকম আচরণ, যারা মদ খেয়ে মাতলামি করছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করুন আপনারা, তারা উত্তর দেবেন যে আমরা এই যে অজ্ঞান হয়ে থাকি এইটাই হলো আমাদের আনন্দ। তাই নারদ ঋষি বলছেন আচ্ছাদিত চেতন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর, তাহলে তোমাদের যে চিন্তাধারা এটা ফুললি স্যাটিসফাইড হবে। বৃক্ষ জন্ম লাভ করলেন নলকুবর মণিগ্রী দেবতা। এগুলো সব উদাহরণ ডাইভার্সনের উদাহরণ। সুতরাং এই মানুষ যদি তাদের কর্তব্য কর্ম না করে তাহলে তাদের পূর্বাবস্থা থেকে পতন হয়, ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রেতে দেওয়া। মূল কর্তব্য কি? ভগবান মানুষ করে সৃষ্টি করেছেন আমাদের। খুব চিৎকার করছি আমরা, আমাদের মনুষ্যত্ব কোনটা? আগেই বলেছি আমি, ধর্ম হিতেষাম অধিক বিশেষ। এই ধর্মটা কি? সেটা কি কোন বিশেষ কাল ত্রিক? শাস্ত্র বলছেন না। বলে তাহলে পূর্ণ নীতি আদর্শের মূল্যায়ন তাকেই বলে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, আত্মবৃত্তির জাগরণ, আত্মবৃত্তির উন্মেষ, তাকেই বলে ধর্ম। সেই ধর্মের কথাই ঋষিগণ বলেছেন, জানিয়েছেন। এ ধর্মের অধিকার মানুষের তো আছেই, মনুষ্যতর প্রাণীর মধ্যেও এটা অনুষ্ঠিত, সেইটাই শিক্ষা দেওয়া হয়েছে। এটা কোনো ব্যক্তি বিশেষের ধর্ম নয়, আত্মকল্যাণ চিন্তা, আত্মধর্মের কথা যেটা ঋষিনীতির ভিতরে বর্ণিত হয়েছে সেটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমষ্টিগত ব্যাপার। সেই কথাই ঋষিগণ বলেছেন, যদি ভগবান বলে কেউ আছেন তাকে যদি মানি তাহলে সবটারই মূল্যায়ন আছে। আমি যদি আমার গার্জিয়ানকে না মানি আমার পরিচয় কোথায়? বহু দুষ্ট ছেলেমেয়েরা বলছে আমার গার্জিয়ানকে মানি না আমি, তাদের পরিচয় কোথায়? তদ্রূপ আমাদের পূর্বপূর্ব মুনি ঋষিগণ, পূর্বপূর্ব জ্ঞানীমণি মহাজনগণ, তাদের আমরা মানব, তা না হলে আমাদের পরিচয় থাকে না। সনাতন শিক্ষার ভিতরে এগুলো রয়েছে। ভগবান একজন, বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা একজন আছেন, মেনে নিতে হচ্ছে। তা না মানলে আমার পরিচয় থাকে না। আমি আকাশ থেকে ঢিপ করে পড়িনি, বহু ইতিহাস আছে আমার। পাশ্চাত্য দর্শনে এরা পুনর্জন্মবাদ মানছিলেন না, ঋষিনীতির ভিতরে পুনর্জন্মবাদ স্বীকৃত হয়েছে। মানুষ যে কর্ম করে সেই কর্মানুসারেই তার পুনর্জন্ম হয়, ফলভোগটা হয়। ঋষিনীতিতে আছে এটা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অর্জুনকে উপদেশ করছেন গীতার মধ্যে, অর্জুন আমি তোমাকে যে এই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি এইটা তুমি যতটুকু শুনবে ততটুকুই তোমার লাভ। কিরকম লাভ প্রভু? নেহা বিক্রমনাশক্তি প্রত্যবায়ো ন বিদ্যতি। আমি যে সনাতন ধর্মতত্ত্ব আত্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করছি এর কোথা থেকে আরম্ভ আর কোথায় শেষ এটা কেউ বুঝতে পারবেন না। এর আদি অন্ত নাই, সীমাহীন অসীম অনন্ত এ তত্ত্ব, এন্ডলেস ফ্রেড। তুমি যতটুকু শুনছ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করো, তোমার কল্যাণ, অবশ্যম্ভাব, নষ্ট হবে না এটা। অর্জুন প্রশ্ন করছেন, প্রভু শুনতে শুনতে যদি আমি মারা যাই তাহলে সব গেল। কৃষ্ণ বললেন, না ওরকম নষ্ট হওয়ার জিনিস নয় এটা। যতটুকুই তুমি তোমার জীবন দশায় অনুশীলন করছো ততটুকুই তোমার জমার ঘর থাকবে, ফিক্সড ডিপোজিট থাকবে। সেই কথাই কৃষ্ণ অর্জুনকে বলল, নেহা বিক্রমণাশক্তি প্রত্যবায়ু না বিদ্যতে, এতে কোনো লোকসান তোমার হবে না। স্বল্পমৎপত্য ধর্মস্য প্রায়তি মহতো ভয়া, এই সনাতন ধর্মের যদি তুমি সামান্য কিছু যদি জীবনে আচরণ করো, অনুশীলন করো, অভ্যাস করো, তোমার কল্যাণ নষ্ট হবে না। বলে ঠাকুর, আমি সাধন ভজন করতে করতে যদি মরে যাই তাহলে কি হবে? বলে কেন, তোমার সব জমার ঘর থাকবে, জমার ঘর থাকবে। বলে হ্যাঁ,